ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। যুক্তরাষ্ট্র রাষ্ট্র দপ্তর মিয়ানমারের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার জবাবে আরো দুজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মৌ মাইন টুন এবং মং মং কাওর বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপিত হয়। রাষ্ট্র দপ্তরের বিবৃতিতে সামরিক সরকারকে দেশের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে বলা হয়, অন্যথায় আরো নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা বন্ধের লক্ষ্যে বার্মার সামরিক ও পুলিশ বাহিনীর উপরে চাপ সৃষ্টি করতে এই অঞ্চলের অংশীদার তথা বিশ্বের সঙ্গে একত্রে কাজ করা অব্যাহত রাখবে। এর আগে রাষ্ট্র দপ্তর আরো 10 জন অফিসারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার অ্যাটর্নি জেনারেল পদপ্রার্থী মেরিক গার্লিন সেনেটে সাক্ষ্যদানকালে বলেন, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল ভবনে যে হামলা ও ভাঙচুর করে তা ছিল গণতন্ত্রের বিরুদ্ধে সবচাইতে নিকৃষ্ট হামলা। তিনি বলেছেন, তদন্ত যেখানেই গড়াক তিনি সেই তদন্ত চালাতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমার মনোনয়ন সত্যায়িত হলে এটি হবে আমার প্রধান অগ্রাধিকার বিষয়। তিনি বলেন, মনোনীত হলে তিনি বিদ্রোহী নেতাদের তাদের ধ্যান ধারণা এবং অর্থায়ন বিষয় নিয়ে আরো বড় মাপের তদন্ত চালাবেন। গার্লিন, যার মনোনয়ন প্রায় নিশ্চিত, যার প্রতি রিপাবলিকানদেরও সমর্থন রয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার বলেছেন, দেশের যা প্রয়োজন সেই মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে ইরান। পরমাণু চুক্তির ভবিষ্যতে নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের বিরোধের মাঝেই ধর্মীয় নেতা 60% মাত্রা বৃদ্ধির হুমকি দিয়েছেন। জাতীয় টেলিভিশনে ধর্মীয় নেতা বলেন, আমেরিকান ও ইউরোপীয় দেশগুলি ইরানের বিরুদ্ধে অন্যায্য ভাষা ব্যবহার করেছে, ইরান চাপে নতি স্বীকার করবে না এবং আমাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। তিনি বলেন, আমাদের সমৃদ্ধকরণের মাত্রা 20% সীমাবদ্ধ থাকবে না। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, তার মন্তব্য হুমকির মতো শোনায়। তিনি বলেন, এ ধরনের জটিল সমস্যার সমাধান দিতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, কূটনীতি এসব জটিল সমস্যার সমাধান দিতে পারে। পাকিস্তানের সামরিক বাহিনী সোমবার আশা ব্যক্ত করে যে পার্শ্ববর্তী আফগানিস্তানে থেমে থাকা শান্তি আলোচনা আশাব্যঞ্জকভাবেই এগিয়ে চলেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি আফগানিস্তানের যুদ্ধে অংশগ্রহণরত দলগুলির শান্তি ও রাজনৈতিক সংগতির প্রয়াস নিয়ে আলোচনার পর মেজর জেনারেল বাবর ইফতেকার শুক্রবার এই মন্তব্য করেন। এই বিবৃতি এমন সময় দেয়া হয় যখন প্রেসিডেন্ট বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া 1 মে তারিখের মধ্যে 2,500 বাদবাকি সেনা প্রত্যাহার করবেন না করবেন না সেই সিদ্ধান্ত নিতে চলেছেন। জেনারেল ইফতেকার বলেন, পাকিস্তান আফগানিস্তানের শান্তি প্রয়াসে সহায়তা দিচ্ছে, কারণ তাদের দেশের শান্তির সঙ্গে আমাদের শান্তি ওতপ্রোতভাবে জড়িত।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। শুনুন ঢাকা থেকে জহুরুল আলমের বিস্তারিত একটি রিপোর্ট।
করোনা দুর্যোগের কারণে গত প্রায় 1 বছর যাবৎ বন্ধ থাকা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আবাসিক হল এবং ক্যাম্পাস শীঘ্রই খুলে দেওয়ার দাবি মঙ্গলবারও অব্যাহত রেখেছেন। সরকারের তরফে সোমবার 17 মে আবাসিক হল এবং 24 মে দেশের সকল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা মানতে রাজি নন। তারা গত কয়েকদিন যাবৎ অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী আবাসিক হলে তালা ভেঙে হলে অবস্থান নিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের হল ছাড়ার নির্দেশ দিলেও তারা তা মানছেন না। কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার সংবাদ সম্মেলন করে হল ও ক্যাম্পাস খুলে দিতে 5 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, করোনাকালে দেশের সবকিছুই যখন স্বাভাবিক গতিতে চলছে তখন বিশ্ববিদ্যালয় খুলতে সরকারের গড়িমসি অযৌক্তিক। সংবাদ সম্মেলনে বলা হয়, দ্রুত হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার ব্যবস্থা করা না হলে শিক্ষার্থীরা হলে ঢোকার ব্যবস্থা নিজেরাই করে নিতে বাধ্য হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান আজ জানিয়েছেন, শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের টিকার আওতায় এনে 17ই মে থেকে শিক্ষার্থীদের হলে ওঠার ব্যবস্থা করা হবে।
17ই মে যেটি সরকার নির্ধারণ করেছে যে এর পূর্বে টিকা প্রদান করবে, তো সে কারণে আমরা 17ই মে থেকে শিক্ষার্থীদেরকে আবাসিক হলে উঠানোর উদ্যোগ নেবে। অনুষদ বিভাগ পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সমন্বয় করে 17ই মে থেকে 2 সপ্তাহ পরে পরীক্ষা এবং স্বাভাবিক শ্রেণী কার্যক্রম সেগুলো চলতে থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নুরুল হক নুরু দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার ঢাকায় ছাত্র অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বলেছেন, সরকার আন্দোলনের ভয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চায় না, ছাত্র আন্দোলন দমিয়ে রাখার জন্যই ক্যাম্পাস খুলে দেয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
ফেব্রুয়ারির শেষের দিকে খুলেন কিংবা মার্চের শুরুর দিকে খুলেন, অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সহ যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কার্যক্রম চলেছিল সেগুলোকে চালু করতে হবে। যেহেতু আপনার নির্দেশনা বন্ধ হয়েছে, আপনি আবার নির্দেশনা দিবেন, পরীক্ষা কার্যক্রম চলবে।
এদিকে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার গভীর রাতে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকার দ্বিতীয় চালানের 20 লাখ ডোজ ঢাকা এসে পৌঁছেছে। এ নিয়ে সিরাম ইনস্টিটিউট থেকে কেনা 3 কোটি ডোজ করোনা টিকার 70 লাখ ডোজ দেশে পৌঁছালো। এছাড়া ভারত সরকার বাংলাদেশকে 20 লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকা উপহার হিসেবে পাঠিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, এ পর্যন্ত দেশে প্রায় 24 লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। অপরদিকে সরকারের স্বাস্থ্য বিভাগ আজ জানিয়েছে, দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 18 জন এবং নতুন শনাক্ত হয়েছেন 399 জন করোনা রোগী। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের কেন্দ্রীয় সরকার সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পুরস্কার চালু করবে। শুনুন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট।
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরের ঘোষণার পরই প্রশ্ন উঠছে, বাংলার ভোটের দিকে তাকিয়ে কি এই সিদ্ধান্ত? এ নিয়ে কোনো মন্তব্য চাইলেন না সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়। তার কথায় ভালোই লাগছে, আমরা খুশি। কলকাতার এক বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ রায় বলেন, খুব ভালো লাগছে, আমরা সকলেই খুশি, আরও আগে কি হতে পারত? এই প্রশ্নের জবাবে সত্যজিৎ পুত্রের কথায়, এটাই সঠিক সময়, বাবার 100তম জন্মজয়ন্তীর বছরে ঘোষিত হলো, ভালোই লাগছে। অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি বলেন, ভালো লাগছে, এর চেয়ে আনন্দের আর কি আছে। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর। তিনি মনে করেন, ভোটের আগে ঘোষণা হয়েছে, স্বাভাবিকভাবে সময়টা বিবেচনা করতে হবে, বাঙালি আবেগ উস্কে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশেষ সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। সোমবার বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে রকেট হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। ইরাকি কর্মকর্তারা জানান, নিকটবর্তী আবাসিক এলাকা থেকে কাটুসা রকেট ছোড়া হয়, তবে কেউ এতে আহত হননি। প্রাথমিক রিপোর্টে বলা হয়, রকেটগুলি গ্রিন জোনে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এবং যৌথ অভিযান কমান্ডের দপ্তরের খুব কাছেই আঘাত হানে, যে দপ্তর থেকেই আইসিস দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এযাবৎ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হামলার জন্য কাউকে দায়ী করেননি, তবে শিয়া মিলিশিয়া দল সারায়া আউলিয়া আল দাম এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। স্থানীয় কর্তৃপক্ষ সিরিয়ার আল হল শিবিরে থেকে প্রায় 300 সিরীয় নাগরিককে মুক্তি দিয়েছে। এসব জনগণ আইসিসদের অধীনে বসবাস করতেন। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় বিদ্রোহী দল এদেরকে আইসিসদের সঙ্গে সংশ্লিষ্ট থাকা সন্দেহে আটক করেছিল। এই ক্যাম্পে বসবাস করছে হাজার হাজার আইসিসদের পরিবার ও শিশু। শিবিরের কর্মকর্তারা জানান, শিবিরের জনগোষ্ঠী 62,000 কমিয়ে আনার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং সোমালিয়া সরকার সংযুক্ত আরব আমিরাতের দোষারোপ করে জানায় যে গত সপ্তাহে বিদ্রোহী দলের সহিংসতায় এবং দেশটিতে অস্থিতিশীল করার জন্য তারা দায়ী। সোমালিয়ার বিলম্বিত নির্বাচন এবং প্রেসিডেন্টের বৈধতা নিয়ে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমিরাতের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদের সরকারকে অন্তর্বর্তীকালীন প্রশাসন বলে উল্লেখ করা হয়েছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
কক্সবাজারের টেকনাপে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে 3 জন রোহিঙ্গা নিহত হয়েছেন। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে নিহত 3 জনই চিহ্নিত ডাকাত। এদের মধ্যে একজন ডাকাত সর্দার জকির, অপর 2 জনও জকির বাহিনীর সদস্য। এদের মধ্যে মনির নামক একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। কক্সবাজার র্যাব 15-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় টেকনাপ উপজেলার নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী পাহাড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে জকির বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ওই 3 জন র্যাবের গুলিতে নিহত হন। ঘটনাস্থল থেকে 2টি পিস্তল, 2টি লম্বা বন্দুক, 5টি ওয়ান শুটার ও 25 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। র্যাবের দাবি, নিহত জকির ডাকাতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ ও মাদকসহ 20টিরও বেশি মামলা রয়েছে। এদিকে মিয়ানমারের কারাগারে সাজা শেষে 24 জন বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। মঙ্গলবার দুপুরে মিয়ানমারের মংডুতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকে তাদের হস্তান্তর করা হয়। বিজিপির মংডু 4 নম্বর সেক্টর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিজিবির পক্ষে 9 সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেন বিজিবি টেকনাপ 2 ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে 7 সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেন বিজিপি মংডু সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জ লি অং। বৈঠকে জানানো হয়, বাংলাদেশি ওই 24 জন নাগরিক জলসীমা অতিক্রম করার অপরাধে বিভিন্ন সময়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হয়েছিলেন। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
অবৈধ পন্থায় সাগরপথে ইঞ্জিন চালিত নৌযানে করে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশে যাওয়ার পথে আন্দামান সাগরে নৌযান বিকল হয়ে ভাসমান অবস্থায় চরম বিপদ এবং ঝুঁকির মধ্যে রয়েছেন একদল রোহিঙ্গা। প্রায় 2 সপ্তাহ ধরে তারা ওই অবস্থায় রয়েছেন বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে। ইউএনএইচসিআর এই বিপদাপন্ন রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে। সংস্থাটি ওই বিবৃতিতে জানিয়েছে, অনেক রোহিঙ্গাদের নিয়ে একটি নৌযান যতদূর সম্ভব বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রে যাত্রা করে প্রায় 2 সপ্তাহ আগে। সঠিক কতজন রোহিঙ্গা নৌযানটিতে আছেন তা ইউএনএইচসিআর বলতে না পারলেও সংখ্যা অনেক বলে অনুমান করছে। ইউএনএইচসিআর জানায়, নৌযানটি বিকল এবং এতে ভাঙন দেখা দেয়। সাগরে ভাসমান নৌযানটির আরোহী রোহিঙ্গাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকের অবস্থাই সংকটাপন্ন এবং তারা পানি শূন্যতায় ও খাদ্য সংকটে পড়েছেন। গত শনিবার ইউএনএইচসিআর ওই ভাসমান নৌযানের সন্ধান পেয়েছে বলে ইউএনএইচসিআরের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক ইন্দিকা রাতওয়াত ওই বিবৃতিতে জানিয়েছেন। ইউএনএইচসিআর বলছে, তাদের ধারণা ইতিমধ্যে অনেক রোহিঙ্গার মৃত্যু হয়ে থাকতে পারে। ইউএনএইচসিআর জাহাজটিকে উদ্ধারের জন্য ওই অঞ্চলের দেশগুলোকে জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমির খসরু আরো একটি রিপোর্ট পাঠিয়েছে, আসুন শোনা যাক।
নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের বিবাদমান 2 গ্রুপের সংঘর্ষে সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মঙ্গলবার একটি মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিক মুজাক্কির গত শুক্রবারে ওই সংঘর্ষে আহত এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান। এদিকে সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে। এক বিবৃতিতে সংস্থাটির এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক আলিয়া ইফতেখার বলেন, সিপিজে সাংবাদিক বোরহানউদ্দিনের মৃত্যুতে শোকাহত তিনি বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ তথ্য তুলে আনতে কাজ করছিলেন। তিনি ওই বিবৃতিতে বলেন, দ্রুততার সাথে হত্যাকাণ্ডের তদন্ত এবং দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। সিপিজে এ বিষয়ে পুলিশের মন্তব্যের জন্য যোগাযোগ করলে কোন জবাব পাওয়া যায়নি। সিপিজের গবেষণায় দেখা গেছে, বিগত বছরগুলোতে বাংলাদেশের সাংবাদিকরা মামলা ও কারাদণ্ডের শিকার হয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন।
পশ্চিমবঙ্গে কয়লা দুর্নীতিতে জড়িত থাকার ব্যাপারে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা নারুলাকে আজ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সোয়া এক ঘন্টা ধরে জেরা করেছে। সিবিআই এর তদন্তকারী আটজন অফিসারের একটি দল আট পাতার প্রশ্নপত্র নিয়ে আজ পূর্ব নির্ধারিত সময় 11:30 নাগাদ দক্ষিণ কলকাতায় অভিষেকের বাড়িতে পৌঁছে যান। তবে সেখানে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাইপোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সিবিআই অফিসাররা কিছুক্ষণ অপেক্ষা করেন, মিনিট দশেকের মধ্যেই মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যান। তার কয়েক মিনিট পর সিবিআই অফিসাররা রুজিরার সঙ্গে কথা বলতে বাড়িতে ঢোকেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, রুজিরা প্রায় কোনো প্রশ্নেরই নির্দিষ্ট জবাব দেননি। তাকে যা জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছেন, আমি ঠিক জানি না। কয়লা দুর্নীতি সংক্রান্ত প্রশ্নের সঙ্গে রুজিরাকে সিবিআই আর্থিক কিছু প্রশ্নও করে, যেমন ব্যাংককের একটি ব্যাংকে তার নামে যে অ্যাকাউন্ট আছে তার তথ্য। এছাড়া সিবিআই জানতে চায় রুজিরার কটি পাসপোর্ট আছে, তিনি ব্যাংককে জন্মেছেন বলে তার তাইল্যান্ডের পাসপোর্ট আছে কিনা, কারণ ভারতীয়দের দ্বৈত নাগরিকত্ব বেআইনি। রুজিরা ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক শংসাপত্র ওসিআই এর জন্য যে আবেদন করেছেন তাতে তার বাবার নাম এক জায়গায় নিফন নারুলা, আরেক জায়গায় গুরুশরণ সিং আহুজা লেখা আছে। এই অসঙ্গতি কেন? রুজিরার কয়েকটি মোবাইল ফোন, তার নম্বর কি সিবিআই অফিসাররা নোট নেন। প্রতি পদে সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখেছেন তারা। সোয়া ঘন্টার মতো কথা বলার পর সিবিআই অফিসাররা অভিষেক ও রুজিরার বাড়ি থেকে বেরিয়ে কলকাতায় তাদের সদর দপ্তরে চলে যান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেন। বিজেপি নেতা সমীক ভট্টাচার্য বলেন, কয়লা দুর্নীতি তদন্ত চলছে, এই ধরনের ব্যাপারের সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেকে না জড়ালেই পারতেন। আজ ভাইপোর মনোবল বাড়াতে আর সিবিআই এর উপর চাপ সৃষ্টি করতে তার অভিষেকের বাড়িতে না যাওয়াই উচিত ছিল। তৃণমূল মহল থেকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি যাননি, গিয়েছেন পরিবারের অভিভাবক হিসেবে। সিবিআই অফিসাররা কালকেই কয়লা পাচার তদন্তে অভিষেকের শ্যালিকা ও রুজিরার বোন মেনকা গম্ভীরের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলেন। ঘণ্টা তিনেক জেরা করেও তারা খুশি হননি। বোঝা যাচ্ছে ভোটের আগে কয়লা দুর্নীতি তদন্তে জাল গুটিয়ে আনতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। পরবর্তী পদক্ষেপ তারা ঠিক করবে নিজেদের মধ্যে বৈঠকের পর। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
ডেমোক্রেটরা বাইডেন প্রশাসনের অভিবাসন বিষয়ক পরিকল্পনা সমূহের অগ্রাধিকারের ভিত্তিতে একটি বিল উত্থাপন করেছেন যা যুক্তরাষ্ট্রে বসবাসরত 11 মিলিয়ন অনিবন্ধিত বা কাগজপত্রবিহীন অভিবাসীর জন্য নাগরিকত্বের পথ সৃষ্টি করবে। এছাড়া যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী যাদের আবেদন বাতিল করে বিতর্কিত ট্রাম্প যুগের অভিবাসন নীতিমালার অধীনে মেক্সিকোতে থাকতে বাধ্য করা হয়েছিল তাদের আবেদনের প্রক্রিয়া শুরু করা হবে শিগগিরই। ট্রাম্প প্রশাসনের অভিবাসী সুরক্ষা প্রোটোকলের আওতায় 25,000 অভিবাসীর আবেদন বাতিল করা হয়। মেক্সিকো সহ টেক্সাস সীমান্তে এই আশ্রয়প্রার্থীদের জন্য সুসংবাদ হচ্ছে, শুক্রবার থেকে তাদের আবেদনের ফাইল নতুন করে প্রক্রিয়া শুরু হয়েছে। এই খবর শুনে উৎফুল্ল হন্ডুরাস থেকে আসা নিকোল বুয়েসো,
আমাদের জন্য অলৌকিক ঘটনা এখন সত্যি হতে চলেছে, আমরা ভীষণ খুশি।
আশ্রয়প্রার্থীদের আবেদনের পুরনো ফাইল বের করে সেগুলো নিয়ে নতুন করে কাজ শুরুর জন্য ডেমোক্রেটিক দলের আইন প্রণেতারা একটি বিল উত্থাপন করেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আইনে গ্রিন কার্ড লটারির জন্য আরো সুবিধা সৃষ্টি করা হবে বলেও শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আইনে যারা এদেশের নাগরিক নন তাদেরকে নন সিটিজেন বলা হয়, তা পরিবর্তন করে তাদেরকে এলিয়েন বলা হবে এবং 11 মিলিয়ন অনিবন্ধিত অভিবাসীর নাগরিকত্বের পথ সহজ করা হবে। হাউস স্পিকার ন্যান্সি পেলোসির মতে,
So this is a values-based but also economically beneficial, and as I have always said,
এটি মূল্যবোধ ভিত্তিক হলেও অর্থনৈতিকভাবেও ইতিবাচক। এবং আমি সবসময় যেমন বলেছি, অভিবাসীরা যারা আমাদের দেশে আসছেন তারা অনেক আশা, স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে আসছেন। তাদের আশা পূরণের জন্য দৃঢ় সংকল্প নিয়ে কাজ করে তাদের ভবিষ্যৎ উন্নত করার চেষ্টা করেন, তারা তাদের পরিবারের কল্যাণের চেষ্টা করেন, আর সেটাই আমেরিকার বৈশিষ্ট্য।
ডোনাল্ড ট্রাম্পের গত চার বছরের কঠোর অভিবাসন এবং সীমান্ত নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য এই বিলটি সেনেটে যথেষ্ট পরিমাণ রিপাবলিকানের সমর্থন পাওয়ার সম্ভাবনা কম, মন্তব্য করলেন হেরিটেজ ফাউন্ডেশনের লোরা রেস।
It is a very radical bill in that it greatly opens the border to
এটি এমন একটি যা সীমান্ত ব্যাপকভাবে উন্মুক্ত করে দিয়ে অবৈধ অভিবাসনের অতিরিক্ত ঢেউ সৃষ্টি করবে। এটি সরকারকে অবৈধ অভিবাসনের অংশীদার করে তোলে। শুধু তাই নয়, আরো অবৈধ এলিয়েনরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে এবং বহিষ্কার কমে যাবে।
বিলটিতে অভিবাসন বিষয়ক অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে, যা প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণের কয়েক ঘন্টা পর শুরু করেছিলেন। তবে দ্বিদলীয় সমর্থন না আসলে বিলটি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আলাদা বিলে পরিণত হবে, যেমন খাদ্য সরবরাহ এবং কৃষি খাতের কর্মীর জন্য আলাদা আইন, মহামারীর সময়ে শিল্পে কাজ করা বা প্রয়োজনীয় শ্রমিকদের বিধান বা ড্রিমার, অথবা শিশুকালে অবৈধভাবে বাবা মার সাথে যারা এসেছিল তাদের জন্য আলাদা আইন। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাসাকি স্বীকার করেন যে ডেমোক্রেটদের আপোষ করার দরকার হতে পারে, তবে ইঙ্গিত দিয়েছেন বাইডেন বৃহদাকারে অভিবাসন সংস্কার আইন চান।
The president feels that all of these requirements that are in the bill,
মনে করেন যে সমস্ত বিষয় বিলে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে সেই উপাদানগুলো আনতে পারলে তা একটি সমন্বিত অভিবাসন নীতিমালা হতে পারে, এজন্য তিনি বিলটি প্রস্তাব করেছেন।
বাইডেন প্রশাসন বলছে তারা মানবিক অভিবাসন নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ট্রাম্প যুগের মহামারী সংক্রান্ত বিধিনিষেধগুলো এখনো চালু রয়েছে, সে কারণে সীমান্তে অভিবাসীদের বেশিরভাগই এখনো ফিরে যাবেন বা ফিরিয়ে দেওয়া হবে। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অ্যারন রিচলিন মেলটনিকের মতে,
What we need to do is take a look at the situation at the border for migrants and approach it from a science-related viewpoint and not from a political perspective.
অভিবাসীদের ব্যাপারে সীমান্ত পরিস্থিতি বিবেচনা করে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দেখা দরকার, অভিবাসীদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয়। আমরা আশা করি প্রেসিডেন্ট সীমান্তে বিধিনিষেধ শিথিল করবেন, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কারণ মানুষ হতাশ থাকা অবস্থায় আশ্রয় চাচ্ছেন, জরুরিভাবে তাদেরকে সহায়তা করা দরকার।
ট্রাম্প আমলে শরণার্থী প্রবেশাধিকার ঐতিহাসিকভাবে কমে গিয়েছিল। এ মাসের শুরুর দিকে বাইডেন বার্ষিক শরণার্থী আসার সুযোগ বাড়ানোর ঘোষণা করেন।
Up to 125,000 persons.
Biden Harris প্রশাসনের প্রথম পূর্ণ অর্থবছরের জন্য 125,000 শরণার্থী আসতে পারবেন। বাইডেনের জন্য অভিবাসন সংস্কার তার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম একটি প্রতিশ্রুতি, যা তিনি পূরণ করতে আগ্রহী। আর যেহেতু কংগ্রেসে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ, সেই কারণে বাইডেন প্রশাসনের জন্য তা সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্যাটসি বৈদা কুসাওয়ারার প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
আজ আমরা তেমনি একটা শব্দ নিয়ে আলোচনা করতে চাই, শব্দটি হচ্ছে ডায়ালগ। সাধারণভাবে ডায়ালগ ব্যবহার করা হয় যে নাটক বা সিনেমার ক্ষেত্রে, কিন্তু সংবাদ পরিবেশনায় এই শব্দটি আসে আসলে রাজনৈতিক, অর্থনৈতিক এবং অন্যান্য বিষয়, কিংবা কূটনৈতিকও হতে পারে, অন্যান্য বিষয়ে দুপক্ষের বা একাধিক পক্ষের মধ্যে আলাপ আলোচনা বা সংলাপের ব্যাপারে।
সেটা কিভাবে?
আচ্ছা, তার আগে তাহলে শোনা যাক এই ডায়ালগ শব্দের ব্যাখ্যা।
A dialogue is when people speak with one another. It is a discussion, an exchange of ideas to work out differences. And in movies and books, dialogue is what we call the words that people speak.
তো এই ডায়ালগ সম্পর্কে এখানে আরো কি বলা হচ্ছে সাবরিনা?
হ্যাঁ, এখানে ডায়ালগ সম্পর্কে বলা হচ্ছে যে ডায়ালগ হচ্ছে মানে ডিসকাশন বা আলোচনা।
আর তারপর আরো কি বললো তারা?
হ্যাঁ, বলছে যে অ্যান এক্সচেঞ্জ অফ আইডিয়াস টু ওয়ার্ক আউট ডিফারেন্সেস। তবে সেটা কিন্তু বুঝিনি।
আক্ষরিক অর্থে আইডিয়াস মানে হচ্ছে ধারণাসমূহ, তবে এখানে মতামত অর্থে শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে সাবরিনা, অ্যান এক্সচেঞ্জ অফ আইডিয়াস এর মানেটা কি হবে?
এর মানেটা কি মত বিনিময় হবে?
বাহ, ঠিক বলেছ।
আর ওই বাক্যের পরের অংশ
মানে টু ওয়ার্ক আউট ডিফারেন্সেস, এই অংশটা তো?
হ্যাঁ, সেটা একটু জটিল মনে হচ্ছে আমার কাছে।
আচ্ছা, ডিফারেন্সেস মানে যে পার্থক্য, এটা তো তুমি নিশ্চয়ই জানো।
হ্যাঁ, সেটা তো আমি জানি।
এখানে ডিফারেন্সেস শব্দটি অবশ্য সুনির্দিষ্টভাবে মত পার্থক্য অর্থেই ব্যবহার করা হয়েছে।
আর ওয়ার্ক আউট?
ওয়ার্ক আউট এই শব্দটা একটু ব্যতিক্রমী শব্দ। ওয়ার্ক আউটের মানেটা হচ্ছে সমাধান খুঁজে বের করা, বলতে পারো এখানে মত পার্থক্যের সমাধান করা। তবে এক্ষেত্রে মত পার্থক্য দূর করা সেটাও বলা যেতে পারে। এবার শোনা যাক এই ডায়ালগ শব্দটির সংবাদে বাস্তব ব্যবহার।
So I welcomed yesterday the round of strategic security dialogue and the enhanced dialogue between our senior military leaders.
জো বাইডেন যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে অনুষ্ঠিত এক সম্মেলনের কথা বলতে গিয়ে এই ডায়ালগ শব্দটি ব্যবহার করেছেন।
আচ্ছা, তো এই ডায়ালগ এবং সংলাপের ব্যাপারটা তো আপনি একটু আগেই বুঝিয়ে বলেছেন, তবে এই যে জো বাইডেনের এই বাক্যটা আমার কাছে কিন্তু বেশ জটিলই মনে হলো।
এই বাক্যটা আসলে তোমার কাছে জটিল মনে হয়েছে কারণ তিনি কথাগুলো বেশ বলতে পারো এক ধরনের কূটনৈতিক ভাষায় বলেছেন।
হ্যাঁ, এই কারণেই হয়তো বা এই দীর্ঘ বাক্যটা বুঝতে আমার অসুবিধে হচ্ছিল।
হ্যাঁ, এই বাক্যটা দীর্ঘ, যে বাক্যটার কথা তুমি বললে, বাক্যটা আমি আবার পড়ছি। লিভিং দ্য মিলিটারি ডাইমেনশন অফ আওয়ার ডায়ালগ অ্যান্ড ডেভেলপড অন বোথ সাইডস কজেস আস টু রান আননেসেসারি রিস্ক।
হ্যাঁ, এখানে আসলে কিছু বাক্যাংশ যেমন দ্য মিলিটারি ডাইমেনশন, ডায়ালগ আন্ডার ডেভেলপড, আননেসেসারি রিস্ক, এরকম কিছু বাক্যাংশ আছে। তো এসবের মধ্যে কিন্তু শুধুমাত্র ডায়ালগের মানেটাই আমি জানি, বুঝেছি এই আলোচনায়, কিন্তু অন্যগুলো বেশ কঠিন মনে হলো।
আসলে কি জানো সাবরিনা, এই নিউজ ওয়ার্ডে কেবলমাত্র যে একটা শব্দ থাকে তা তো নয়, নিউজ লেখার সময়ে, নিউজ পড়ার সময়ে অনেকগুলো শব্দ আসে এবং এগুলো ভিন্ন ভিন্ন প্রসঙ্গে এর অর্থগুলো পাল্টে যায়। যেমন ধরো ডাইমেনশন শব্দটির আক্ষরিক মানে হচ্ছে দিক বা মাত্রা। কাজেই মিলিটারি ডাইমেনশন যখন বলছো তার মানে হচ্ছে সামরিক দিক বা সামরিক মাত্রা। আর ডায়ালগ আন্ডার ডেভেলপড এর মানে হচ্ছে সংলাপে অগ্রগতি না হওয়া।
আচ্ছা, তো এই আন্ডার ডেভেলপড মানে তো অনুন্নত, তাই না?
হ্যাঁ, সেটা খুব প্রচলিত অর্থ, বিশেষত অর্থনৈতিক অর্থে এই মানেটা খুব আসে। কিন্তু এখানে আন্ডার ডেভেলপড শব্দটি একটু ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। অগ্রগতি হয়নি অর্থাৎ ডায়ালগে ডেভেলপমেন্ট হয়নি, সেই অর্থেই আসলে এখানে কথাটা বলা হয়েছে।
আচ্ছা,
আর এখন তাহলে নিউজ ওয়ার্ডসের আজকের সংকলন বন্ধ করতে হচ্ছে। যাবার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিসা আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একরাশ শুভকামনা।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners. So we speak a little slower, and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Anna Mateo and Brian Lynn. Later, Steve Ember will present our American history series, The Making of a Nation. But first, Democratic Party lawmakers in the United States Congress introduced immigration legislation last Thursday. The proposed law would create an 8-year path to citizenship for millions of undocumented immigrants in the United States. The legislation would also provide a faster path to citizenship for those brought to the country illegally as children. Under the bill, immigrants who are not legally in the country can apply to become legal if they were in the United States on or before January 1, 2021. They must pay all required costs and, in most cases, must not have a criminal record. There are special requirements for temporary protected status holders, agricultural workers, and those who arrived in the United States as children. Such children are known as Dreamers. Hassan Ahmad is an immigration lawyer in the state of Virginia. He told VOA, having a criminal record or certain types of crimes on your record, or if you're a national security concern, would serve to prevent you from getting relief under the bill. The first step for applicants would be to secure lawful prospective immigrant status, or LPI. That is a way to have legal permanent residence in the United States. LPI status would be effective for 6 years. But immigrants would have to wait at least 5 years to apply for legal permanent residence, also known as green card status. They would be required to pass security investigations and pay all taxes required by U.S. law. After 3 years of green card status, an immigrant would be able to apply for U.S. citizenship. Someone with LPI status could legally work and travel outside the U.S. and be lawfully admitted back into the country. Those going through the LPI process would be protected from being expelled from the country while the government is deciding their applications. Those living temporarily in the United States or visiting the country with a visa would not be covered under the bill. Those who can be or already are a part of the Deferred Action for Childhood Arrivals program will be able to apply directly for a green card. Other groups that may apply directly include temporary protected status holders and those who have been agricultural workers for at least 5 years. These groups must then wait 5 years to be eligible for U.S. citizenship. Under current immigration law, those who stay in the U.S. illegally for more than 180 days but less than 1 year are banned for 3 years from returning to the U.S. Those who are unlawfully present for more than 1 year are banned for 10 years. The bill calls for ending the 3- and 10-year bans on people who lived in the United States illegally and then left. The United States is also preparing to admit up to 125,000 refugees each year beginning in October. That is an increase from a 15,000 refugee limit at the end of the administration of former President Donald Trump. The announcement could change the lives of people like Abdirazak Noor Ibrahim. Ibrahim is originally from Somalia. He left the country in 2004 and became a refugee in Nairobi, Kenya. Ibrahim and his family were approved to travel to the U.S. for resettlement in early 2017. However, then-President Trump signed orders restricting travel from several countries, including Somalia. Ibrahim told VOA that he felt bad hearing about the ban. But now I am so hopeful, since there is a change of administrations, I will be accepted and taken to the country, he said. The president decides the upper limit of admitted refugees in October and sends the plans to Congress. Yael Shocker is with Refugee International. She said over 35,000 refugees had been approved by United States Citizenship and Immigration Services as of December 2020. The U.S. State Department says about 11,814 refugees arrived in the United States in 2020. Shocker said, people who are resettled in the United States already, who came as refugees, have the ability to apply to have their family members to resettle as refugees as well. Supporters of Trump's immigration plan warn against undoing policies they consider important to America's safety. Laura Reese is a researcher at the Heritage Foundation, a conservative research group. She said there was a study of the Program for Security Investigations of Refugees at the beginning of the Trump administration. She said that policy should be repeated by future administrations. It should not be thrown out by the new administration just because Trump's name was attached to it, she told VOA.
From VOA Learning English, this is the Health and Lifestyle Report. Last year, many people across the world looked to their gardens to find enjoyment and peace during the coronavirus pandemic. Gardens were established in communities and homes with vegetables, flowers, and many other different kinds of plants. Stores that sell gardening equipment and supplies experienced shortages. Millions of people found happiness, release, and a sense of safety outdoors with their hands in the dirt. To many, the spring and summer of 2020 might seem like a very long time ago, and much of the gardening activity stopped once winter set in. But as we look forward to a new spring and the hope that COVID-19 vaccines will bring lasting change, gardening offers another promise of light.
Catherine S. White, an American writer and active gardener, once described three kinds of gardens that can fill our time during the winter months. White identified the three in a piece for The New Yorker: the garden outdoors, the garden of pots and bowls in the house, and the garden of the mind's eye. Here is a look at some possible ways to enjoy these three kinds of gardening. To the eye, there is little in a winter garden that can compare to spring and summer's active life and colorful growth. Only the most serious gardeners, or those in warmer climates, can keep the growing going outside. This often involves building protective materials around plants to help them survive the cold.
But there are smaller joys to be had. The tree's empty branches can create beautiful silhouettes and better views of birds and sunsets. Landscape photographer Larry Letterman, author of the recent book Garden Portraits, suggests getting to know your garden better in the winter, when everything is bare and you can see the bones of the land. Gardens can also remind us that winter is just one stop on the path to other seasons. Death is everywhere in a garden, all year round, but it makes rebirth possible. A lot of plants keep going. Winter can also be a good time to re-examine your own personal battles against climate change. We can start or continue composting, and we can research services, products, and methods to help make next year's garden more sustainable.
Houseplants are hot now, and social media is full of plant photos. New technologies make it easier to grow plants anywhere indoors, with or without soil. The plants offer not only beauty, but the rewards of caring for living things and seeing them grow. Indoor vegetable gardening, too, has become especially popular, both as a food source and as a family activity. For example, small contained gardens can be bought and placed next to the window. Mushrooms can be grown in a cardboard box, or tomatoes can easily be grown in a bottle. A rise in indoor gardening has driven up sales for greenhouses, growing lights, and seeds. One seed company in the northeastern state of Maine, Johnny's Selected Seeds, recently suspended orders from home gardeners temporarily. It said that because of COVID-19, the large number of orders it was receiving could not be effectively filled.
The garden of the mind's eye is the one we imagine and plan. Author and gardener Jamaica Kincaid once said, "I shall never have the garden I have in my mind, but that for me is the joy of it. Certain things can never be realized, and so all the more reason to attempt them." Gardening companies promise that all of us can create better gardens with some work. Maybe that means removing grass and planting more flowers and vegetables. It could also mean choosing more native plants, reducing water use, and adding paths and new water designs. A garden is never finished, and the planning process can be creative and hopeful. And as our second pandemic spring nears, those hopes are being supported by the release of new vaccines. The garden can be a metaphor for peace, safety, success, and calm. Not a bad place for the mind's eye to rest, especially in this most unsettling of winters. And that's the Health and Lifestyle Report. I'm Ana Mateo.
And I'm Brian Lynn.
To help protect yourself against the new coronavirus, wash your hands for 20 seconds with soap and water before you eat, after using the toilet, and after touching anything many other people touch, like a seat on a public bus. If you cannot wash your hands with soap and water, use an alcohol-based hand sanitizer that contains at least 60% alcohol. Taking these steps can help prevent not only the new coronavirus disease, but also colds, flu, and other viruses. For more information, visit the following websites: the World Health Organization at www.who.int, or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
Welcome to the Making of a Nation, American History in VOA Special English. I'm Steve Ember. In December 1941, the United States was at war. It declared war against Japan after Japanese pilots attacked the American naval base at Pearl Harbor, Hawaii. A few days later, Germany and Italy declared war against the United States. President Franklin Roosevelt quickly decided that America could not fight major campaigns in the Pacific and in Europe at the same time. He and his advisors decided to fight first against the Germans and Italians. Then, when victory in Europe seemed sure, the United States could turn to fight the Japanese in Asia. This left the Japanese free to extend their power throughout Asia and the Western Pacific. Soon after the attack at Hawaii, Japanese forces invaded Hong Kong, Malaya, and the Philippines. American forces in the Philippines suffered heavy losses, and Manila fell to Japanese troops. In February 1942, Japan's forces won a great victory against the British in Singapore. Japanese forces marched into Burma. They attacked Ceylon, now Sri Lanka, and captured the Andaman Islands in the Bay of Bengal. The Japanese military forces seemed too strong to stop. President Roosevelt sent some forces to the Pacific, and he began to rebuild the American naval forces destroyed at Pearl Harbor. But he sent most of America's military strength to Europe. The United States rushed troops and war equipment to help Britain survive against Adolf Hitler's Germany. American military leaders wanted to fight Germany quickly by launching an attack across the English Channel. But British Prime Minister Winston Churchill opposed this. He and others feared such an invasion might fail. So British and American forces attacked Italian and German occupation troops in North Africa. They defeated them and then crossed the Mediterranean Sea to attack enemy forces in Sicily. Within weeks, they pushed the Germans out of Sicily to the Italian mainland. The Allied invasion of Italy followed. Hitler could not strengthen his forces in North Africa and Italy because Germany also was fighting hard in the Soviet Union. Hitler's decision early in the war to attack the Soviet Union was a serious mistake. It divided his men and materials. His plan was to defeat Soviet forces quickly with one strong attack. But he failed, and his failure cost him valuable troops and supplies that might have helped him win the battles for North Africa and Italy. Germany's attack on the Soviet Union began with great success. In the middle of 1941, a German force of more than 3 million men invaded the Soviet Union. It captured the Ukraine, took control of Kiev, and marched deep into Russia. The situation changed the following year. Soviet forces under Marshal Georgi Zhukov won a fierce battle for the city of Stalingrad, now Volgograd. A great many German soldiers died from cold and hunger during the bitter winter months that followed. Zhukov's forces attacked the German troops and pushed back the invaders. Other Soviet troops forced the Germans away from the city of Leningrad, now St. Petersburg. By the middle of 1944, German forces throughout the Soviet Union were retreating, and Soviet forces were preparing to push them over the border and invade Germany themselves. The fighting came at a terrible cost. Huge numbers of soldiers and civilians were killed. The fighting in World War II was not limited to land. Battles were also being fought on the sea. The main goal of the German Navy during the war was to prevent the United States from sending ships to Britain with war materials, food, and troops. At first, the Germans were very successful. There was hunger in Britain in 1941 because so few ships could cross the North Atlantic with food. German submarines were the greatest danger to ships crossing the Atlantic. These U-boats, as the Germans called them, could hide below the surface and attack without warning. The threat from German submarines did not ease until new technology was developed in 1943. Allied scientists improved sonar and radar systems that helped find submarines on the surface and underwater. More of the enemy submarines were found and destroyed. The Allies slowly gained control of the Atlantic. Allied and German warships fought a number of traditional naval battles, but airplanes came to play an increasingly important part in the fighting at sea. British ships, with the help of planes launched from an aircraft carrier, destroyed a powerful German battleship, the Bismarck, on May 27, 1941. The most famous air battle of the war in Europe took place during the summer and autumn of the previous year. It was known as the Battle of Britain. It got its name from a speech to Parliament by Prime Minister Churchill following the evacuation of British and French forces from Dunkirk.
This is the BBC Home Service. Here is the news. In the House of Commons this afternoon, the Prime Minister, Mr. Churchill, said, "What General Vagar called the Battle of France is over. The Battle of Britain is about to begin."
It was the most extensive aerial bombing yet in the war. It was also the first battle to be fought entirely in the air. German Stuka dive bombers attacked shipping centers, areas of political importance, airfields, and airplane factories. Luftwaffe pilots in their Messerschmitts battled the Hurricanes and Spitfires of the Royal Air Force. While the flying skills of the German and British pilots were well matched, it was ultimately the greater maneuverability of the British Spitfire that won the long months of battle over the English Channel. The British victory in the air helped prevent Operation Sea Lion, a planned German invasion of Britain. In May of 1942, Britain's Royal Air Force carried out an attack on Germany with 1,000 bombers. It was just the first of many bombing runs over Germany and German-occupied areas by the air forces of Britain and the United States. The planes bombed German military and industrial centers. They also bombed civilian targets in an effort to demonstrate to the German people the price of Germany's aggression. The German cities of Cologne, Dresden, and Hamburg suffered widespread destruction. The Allied bombing attacks continued until the war's end in 1945. Hitler's victories in the early months of the war had struck fear into the hearts of people throughout the world. Hitler and his Axis allies had won battle after battle. They had captured most of Western Europe and invaded the Soviet Union. They had seized North Africa, and their submarines controlled the Atlantic. Germany continued to seem strong during the first months after the United States entered the war in Europe. But the situation began to change. German strength and control were greatest in November of 1942. After then, the mighty German military machine began to slow down. Germany and its Axis partner, Italy, suffered serious losses in the first 6 months of 1943. German losses were extremely heavy in the Soviet Union. 160,000 German troops died at Stalingrad, and more than 110,000 surrendered. American and British forces captured 250,000 German and Italian troops in North Africa. Many more thousands were killed or captured in Sicily and the Italian mainland. German submarines were being destroyed in the North Atlantic, allowing more Allied troops and supplies to reach Britain. By the end of 1943, Hitler and his armies no longer seemed so strong. But German forces continued to occupy France, Belgium, and much of the rest of Western Europe. Now the time had come for the Allies to invade German-held Europe from Britain. Allied forces planned the greatest military invasion in history to break the German control of Europe and win the war.
People of Western Europe, a landing was made this morning on the coast of France by troops of the Allied Expeditionary Force. This landing is part of the concerted United Nations plan for the liberation of Europe. Although the initial assault may not have been made in your own country, the hour of your liberation is approaching.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.